ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদের চলমান আন্দোলন অভীষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন।
থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
দিল্লি বিধানসভার 70টি আসনে রাত পোহালেই নির্বাচন।
আরও থাকছে জর্ডানের বৈমানিক হত্যার বিষয়ে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত একজন অর্থনীতিবিদ গবেষকের সাক্ষাৎকার।
কোন বিশেষ ধর্মের, কোন বিশেষ গোত্রের, কোন বিশেষ এলাকার মানুষ হিসেবে না ভেবে তাদেরকে একেবারেই অপরাধী হিসেবে দেখা উচিত এবং সবারই এগিয়ে আসা উচিত এর বিরুদ্ধে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলে যে সংঘর্ষ চলছে, যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক নিষ্পত্তি চাইছে। তবে তিনি আরও বলেন, সীমান্ত অতিক্রম করে আসা রুশ ট্যাঙ্ক এবং যোদ্ধাদের ব্যাপারে তাঁর কথায় আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে কিয়েভে বৈঠকের পর কেরি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়াকে এই বলে দোষারোপ করছে যে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র এবং জনবল দিয়ে তারা বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছে। রুশ সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। কেরি কিয়েভে পৌঁছানোর আগেই পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা ঘোষণা দেন যে পূর্ব ইউক্রেনের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত অসামরিক লোকদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে অতিরিক্ত $1,64,00,000 সাহায্য দেবে। কর্মকর্তাটি আরও বলেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিও মূল্যায়ন করে দেখছে যে ইউক্রেনকে আত্মরক্ষামূলক মারণাস্ত্র দেওয়া হবে কিনা। তবে বলেন যে এই সব সাজ সরঞ্জাম ব্যবহার করার জন্য ইউক্রেন বাহিনীর পর্যাপ্ত প্রশিক্ষণ আছে কিনা সে ব্যাপারে উদ্বেগ রয়ে গেছে। ক্যামেরুন বলছে যে নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিরা বুধবার ক্যামেরুনের একটি গ্রাম দখল করে নেওয়ার পর সেখানে তারা 91 জন অসামরিক লোককে হত্যা করেছে। প্রতিরক্ষামন্ত্রী এডগার্ড অ্যালেন এনগো ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাকে বলেন যে সীমান্ত নগরী ফোটোকলের আশপাশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ক্যামেরুনের 6 জন সৈন্য এবং চাঁদের 13 জন সৈন্য নিহত হয়েছে। মন্ত্রী বলেন যে ওই সংঘাতে অন্তত 500 জন আহত হয়েছে এবং বলছেন যে নিহতদের সংখ্যা বাড়তে পারে, কারণ আহতদের অনেককেই হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বোকো হারাম ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠেছে। এই উদ্বেগের কারণেই চাঁদ এবং ক্যামেরুন এই উগ্রবাদী ইসলামী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সৈন্য মোতায়েন করেছে। ক্যামেরুনের সরকারি মুখপাত্র বলেছেন যে বুধবার আবারও ফটোকলে আক্রমণ চালালে জঙ্গিরা বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এবারে একটি রিপোর্ট। ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরণ এবং পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অন্তত 3 জন নিহত এবং অপর 30 জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকা থেকে 200+ সরকার বিরোধীকে গ্রেপ্তার করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনরোষের মুখেই হরতাল অবরোধ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন দেশের বর্তমান পরিস্থিতির দিকে উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর কথায় অভীষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট লাগাতার অবরোধ এবং এর মধ্যে মাঝে মাঝে হরতাল কর্মসূচি দিচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার এক বিবৃতিতে চলমান সংঘাত, সহিংসতা এবং এতে মৃত্যুর ঘটনাবলীতে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন এবং ক্ষমতাকে আঁকড়ে থাকার কৌশল হিসেবে হত্যা, খুন, গুম, নিখোঁজ সহ সংঘাত সহিংস ঘটনার জন্য ক্ষমতাসীন সরকারকে দায়ী করেন। তিনি বলেন, বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং দেশব্যাপী এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে জঙ্গিবাদী শক্তির উত্থানের আশঙ্কা রয়েছে এমন অভিমত ব্যক্ত করে বেগম খালেদা জিয়া বলেন, এতে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বেগম জিয়া তার ভাষায়, আমরা এই কঠিন বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি। বেগম খালেদা জিয়া, বর্তমান সরকার আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করতে রাজি নয় বলেও অভিযোগ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আল কায়দার ইয়েমেন শাখা জানিয়েছে যে তাদের অন্যতম একজন শীর্ষ কমান্ডার হারিস আল নাধারি দেশের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। গত সপ্তাহে দক্ষিণের সাবুয়া প্রদেশে গাড়ি করে যাওয়ার সময় নাধারি এবং আরও তিনজন জঙ্গি নিহত হয়। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে আল কায়দা ইন দ্য আরেবিয়ান পেনিনসুলা অর্থাৎ AQAP একথা জানায়। একত্রিশে জানুয়ারির ওই বিমান হামলা ছিল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ড্রোন অভিযান। যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যারা কিনা ইয়েমেনে ড্রোন অভিযান চালাচ্ছে। নাধারি ছিলেন AQAP এর আইন ও ধর্ম বিষয়ক উপদেষ্টা। অতি সম্প্রতি ভিডিওতে দেখা গেছে তিনি গত মাসে ফ্রান্সের শার্লি এবদো আক্রমণের প্রশংসা করেছেন। ওই হামলায় 12 জন প্রাণ হারান। ওই জঙ্গি গোষ্ঠীটি প্যারিসের ওই হামলার দায় স্বীকার করেছিল এবং এক ধরনের আক্রমণ ভবিষ্যতে চালানোর সংকল্প ব্যক্ত করে। দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। 70টি আসনে নির্বাচন হবে। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিবেদক গৌতম গুপ্ত।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টি বা আপ এবং বিজেপি। প্রতিদ্বন্দ্বিতায় অবশ্য রয়েছে কংগ্রেসও। যতই এগিয়ে আসছে ভোটের দিন, ভোটের হাওয়া আপের দিকেই ঘুরছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন জনমত সমীক্ষায়। বেশিরভাগ সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপের সরকার গঠনের সম্ভাবনার কথা বলছে। ঠিক এক বছর আগেই ত্রিশঙ্কু বিধানসভায় কংগ্রেসের সমর্থন নিয়ে মাত্র 49 দিন সরকার চালিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাহলে কি ওই স্বল্প শাসনকালেই দিল্লির মানুষকে কেজরিওয়াল খুশি করতে ফেলেছিলেন? এবারের প্রচারের বিষয় আপ প্রতিশ্রুত সস্তায় বিদ্যুৎ ও জল, সড়ক উন্নয়ন এবং বস্তিবাসীদের জন্য বাড়ি। কেজরিওয়াল অবশ্য বলেছেন, ক্ষমতায় এলে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে তিনি সহযোগিতার সম্পর্কই বজায় রাখতে ইচ্ছুক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সঞ্জয় বসু ইস্তফা দিলেন। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেন তিনি। কলকাতা থেকে অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সঞ্জয় বসু আজ এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, কারাবাসকালে তিনি বুঝেছেন রাজনীতি তার জন্য নয়, পরিবার বিশেষ করে মা ও স্ত্রীর চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। দুঃসময় যারা পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন সঞ্জয় বসু। রাজ্যের আর্থিক সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির কাণ্ডে 75 দিন কারাবাসের পর গতকালই জামিন পান সঞ্জয় বসু। তার একদিন পরই সঞ্জয় বসুর এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে প্রবল সরগোল পড়ে গিয়েছে। পরমাশিস খসায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভার জারিফ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার বৈঠক করছেন। পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন যে এই বৈঠকের আগে গত মাসে কূটনীতিকরা একই বিষয়ে দুটি বৈঠক করেন। ইরান এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির সমন্বয় গোষ্ঠী 24 মার্চের মধ্যে একটি রূপরেখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। 1 জুলাইয়ের মধ্যে তারা চূড়ান্ত চুক্তি সম্পাদন করার সময়সীমা নির্ধারণ করেছেন। এই কথিত P5+1 গোষ্ঠীটি চাইছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনুক এবং এটা নিশ্চিত করুক যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না। ইরান জোর দিয়ে বলছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, যা কিনা তার অর্থনীতির উপর প্রতিকূল প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দালাই লামা উভয়ই আজ ওয়াশিংটনে বার্ষিক জাতীয় প্রার্থনা প্রাতরাশে যোগ দেবেন। তবে এটা এখনও পরিষ্কার নয় যে তাদের মধ্যে কোনো বৈঠক হবে কিনা। হোয়াইট হাউস কর্মকর্তারা বুধবার এরকম ধারণাকে তেমনভাবে তুলে ধরেননি যে অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নির্বাসিত তিব্বতী আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রকাশ্য কোনো কথাবার্তা হবে। এ ধরনের ঘটনা চীনকে ক্ষুব্ধ করতে পারে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্রী বার্নাডেত মিহান এক বিবৃতিতে বলেন যে দালাই লামার শিক্ষা এবং তিব্বতের ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত বৈশিষ্ট্য রক্ষার প্রতি প্রেসিডেন্টের জোর সমর্থন রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে ভারতীয় অর্থজাল কেলেঙ্কারি এবং জঙ্গিবাদের অর্থায়নের অভিযোগে বাংলাদেশ ত্যাগ করতে বলায় ইসলামাবাদ ওই কর্মকর্তাকে দেশে ফিরে নিয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সঙ্গে এই বিষয়ে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের কনসুলার শাখার কর্মকর্তা মোহাম্মদ মাজহার খানকে ভারতীয় অর্থ জাল কেলেঙ্কারি এবং জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে বাংলাদেশ সরকার এই দেশ ত্যাগ করতে বলার পরিপ্রেক্ষিতে সপ্তাহের গোড়ার দিকে তিনি সপরিবারে ঢাকা ত্যাগ করেছেন। ঢাকায় গোয়েন্দাদের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বিষয়টি পাকিস্তান দূতাবাসকে অবহিত করার পরপরই তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ওই দেশটি। ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর অবশ্য ওই অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছে। ঢাকায় গোয়েন্দা কর্মকর্তারা ঘটনা সঠিক এবং এমন তথ্য প্রমাণাদি তাদের হাতে আছে বলে জানিয়েছে। 2000 সালের শেষ দিকে বাংলাদেশ ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের উপরাষ্ট্রদূত ইরফানুর রহমান রাজাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছিল। পাকিস্তান দূতাবাসের সাম্প্রতিক সময় এই কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির।
আমি মনে করি যে বাংলাদেশ সরকার ওই পাকিস্তানি হাই কমিশনের একজন সাপোর্টিং স্টাফ যারা মাঝার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা যথাযথ এবং সেটা ভিয়েনা কনভেনশনের আওতায় যা দুই দেশের সম্পর্ককে, কূটনৈতিক সম্পর্ককে পরিচালনা করতে সাহায্য করে তার আওতায় এটা সঠিক কাজ হয়েছে। এখানে দূতাবাসে আরেকটা জিনিস যেটা বলা দরকার সেটা হচ্ছে যে দূতাবাসে যারা কাজ করেন বা হাই কমিশনে যারা কাজ করেন তারা প্রথমত এই ধরনের কোন আইন বিরোধী কাজে সংশ্লিষ্ট হওয়াটা মোটেও উচিত হয়নি। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে যারা মাজারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছেন এবং সেই অভিযোগের প্রেক্ষাপটেই তারা পাকিস্তান কর্তৃপক্ষকে সেটা জানিয়েছেন এবং পাকিস্তান কর্তৃপক্ষ ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এর আওতায় যেভাবে এই ধরনের ঘটনাকে কি বলা যায় ডিল করা হয় সেই ভিত্তিতেই তারা তাদের সাপোর্টিং স্টাফ যারা মাজারকে উইথড্র করে নিয়েছেন, ঢাকা থেকে ফেরত নিয়ে গেছেন। তবে আমি মনে করি বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এর আওতায় সঠিক কাজটা করেছে।
ঢাকার এই সিদ্ধান্তে দুদেশের সম্পর্কের উপরে কি আরো কোনো নেতিবাচক প্রভাব পড়বে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির,
প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাবের দিক থেকে পাকিস্তানে কি ধরনের প্রভাব হয়েছে সেটা আমরা খুব বেশি কিছু দেখবার সুযোগ হয়নি। তবে আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে এই বিষয়টা গত কদিন থেকে ঢাকার রাজনৈতিক মহল এবং সংবাদপত্রে বিভিন্ন মিডিয়াতে আলোচিত হচ্ছে। সেভাবে আমি মনে করি যে আমাদের বর্তমান রাজনৈতিক কাঠামোর প্রেক্ষাপটে এটা নেতিবাচক একটা বিষয় হিসাবে গণ্য করা হচ্ছে। ওভারঅল পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে এটা কতটা নেতিবাচক প্রভাব বিস্তার করবে আমি খুব দীর্ঘস্থায়ী প্রভাব মনে করছি না, কারণ যিনি যে কর্মকর্তা এটার সাথে যে সংশ্লিষ্ট ছিলেন তিনি খুব উপরের বা কূটনৈতিক পর্যায়ের কর্মকর্তা নন, তিনি সাপোর্টিং স্টাফ হিসাবে ছিলেন, কাজে তার কাজের গুরুত্ব বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে খুব দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করি না। তবে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেই ধরনের সম্পর্ক সেই ক্ষেত্রে এই বিষয়টা না ঘটলেই ভালো হতো।
ঢাকা ইসলামাবাদ সম্পর্ক বর্তমানে শীতলতার মধ্য দিয়ে যাচ্ছে, তবে ঢাকার সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া তেমন নেতিবাচক হবে না বলেই মনে করেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জর্ডানের এক বৈমানিককে ইসলামিক স্টেট গ্রুপ জিম্মি আটক করেছিল এবং এখন তারা তাকে বিভৎসভাবে হত্যা করেছে। জবাবে জর্ডান কারাবন্দী দুই চরমপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই হল খবরের শিরোনাম। এরই ভিত্তিতে আমরা কথা বলি উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত অর্থনীতিবিদ গবেষক ডক্টর ওমর ফারুকের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবির উদ্দিন।
তাবত বিশ্বজুড়ে ওই বৈমানিকের হত্যাকাণ্ড নিয়ে এখন আহাজারি হচ্ছে, আহাজারি হচ্ছে ইসলামী জাহানে, মুসলিম বিশ্বে জোর প্রতিক্রিয়া হচ্ছে সর্বত্রই।
মানুষের জীবন, মানুষের নিরাপত্তা, এগুলো যদি আমাদের কাছে সংরক্ষিত না হয় তাহলে আমাদের সামনে আরো ভয়াবহ ভবিষ্যৎ সম্ভবত অপেক্ষা করছে। আগে যাদেরকে চরমপন্থী বলা হতো তাদের পরিচয়টা যেন অনেক ম্লান হয়ে যাচ্ছে। এই প্রবণতাটা বিশ্বের জন্য অবশ্যই চিন্তার বিষয়। এর আগুন যে কোন দিকে ছড়িয়ে পড়বে এটা নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন।
আপনি এই যে পরিচয়ের কথা উল্লেখ করলেন, এখানে পরিচয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই যে হত্যাকাণ্ড, ইসলামে এর কোন রকম কোন বিধান আছে বলে কেউই মনে করেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইসলামের নাম এতে করে কলুষিত হচ্ছে।
বাস্তবতা হচ্ছে এই যে ইসলাম অত্যন্ত পরিষ্কারভাবে কোরআনে শিখিয়েছে যে একটা মানুষকে বাঁচানো যেন সমগ্র মানব জাতিকেই বাঁচানো, আর একটা মানুষকে হত্যা করা যেন সমগ্র মানবতাকেই হত্যা করা।
এটা সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে কোরআন শরীফের উদ্ধৃতি দিলেন আপনি,
এটা সূরা আল মায়েদা থেকে। এবং এই যে বিষয়টা, এই জীবনের প্রতি যে একটা সম্মান এবং জীবনকে একটা স্যাংটিফাইড জিনিস হিসেবে দেখা, এটা ইসলামের একটা মৌলিক নীতি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইসলামের নাম দিয়েই যা কিছু হচ্ছে এতে এক ধরনের পৈশাচিক একটা দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। ইসলাম, ইসলামের নবী, কোরআনের বাণী, এগুলো সবকিছুই তার একেবারেই পরিপন্থী। এই সমস্ত বিষয়কে কোনো বিশেষ ধর্মের, কোনো বিশেষ গোত্রের, কোনো বিশেষ এলাকার মানুষ হিসেবে না ভেবে তাদেরকে একেবারেই অপরাধী হিসেবে দেখা উচিত এবং সবারই এগিয়ে আসা উচিত এর বিরুদ্ধে। কারণ শুধু ইসলামে নয়, যে কোনো ধরনের পৈশাচিকতা, নৃশংসতা, এই জিনিসগুলো কোনো ধর্মেরই, কোনো মতবাদেরই আসলে কোনো স্থান পাওয়া উচিত না।
এই যে ন্যাক্কারজনক বর্বরোচিত হত্যাকাণ্ড, এ ধরনের প্রবণতা চিরতরে খতম করা সম্ভব কি?
দুনিয়ার বিভিন্ন পর্যবেক্ষক মহল তাদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন তাতে এটা খুবই রহস্যজনক যে হঠাৎ করে কেমন করে এই এত বড় একটা শক্তি হিসেবে, এবং তারা অর্গানাইজড হলো, তারা কিভাবে এত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে একটা সুসজ্জিত একটা বাহিনী শুধু নয় একটা রাষ্ট্রের মতো একটা চ্যালেঞ্জ দিয়ে বসেছে, এটা কেমন করে সম্ভব হলো এটা নিয়ে অনেকেই মাথা চুলকাচ্ছেন। সিরিয়ায় যে হাফেজ আল আসাদের যে একটা ক্যাম্পেইন শুরু হলো তার নিজের গদি রক্ষা করার জন্যই, তার আসন রক্ষা করার জন্যই, দেখা গেল যে ওখানে যারা হাফেজ আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা যারা বিদ্রোহী হিসেবে তাকে পতন ঘটানোর জন্য, দেখা গেল যে এরই একটা অংশ হিসেবে আইসিসের উদ্ভব। কিন্তু এখানে তারা তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে হাফেজ আল আসাদের বিরুদ্ধে না লড়ে যারা সুন্নি হিসেবে হাফেজ আল আসাদের বিরুদ্ধে লড়ছে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে এর আবির্ভাব। এখান থেকে কি ধরনের সূত্র বা কি ধরনের ডট কানেক্ট করা যেতে পারে এগুলো বলা মুশকিল। বর্তমান সময়ে সিরিয়াকে ঘিরে যেই ধরনের ক্যাম্পেইন চলছে, আনফর্চুনেটলি এটার প্রেক্ষাপটে আইসিস এর উদ্ভব, এবং এই আইসিস যদি কন্ট্রোল না করা যায় তাহলে পরে বেশ বড় রকমের একটা সমস্যার সৃষ্টি অলরেডি হয়েই গেছে, এবং এর আগুনে আরো অনেক কিছুই পুড়বে, কিন্তু তাতে কোনো কল্যাণ আনবে কিনা এটা আসলে বলা মুশকিল।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান পর্ব। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় প্রবল তুষার ঝড়। এই ঝড়ে বন্ধ হয়ে যায় স্কুল, ব্যবসা বাণিজ্য, বিমানবন্দর, বস্তুত অচল হয়ে পড়ে জনজীবন। এই তুষার ঝড়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে শুনুন রোজান স্কর্বালের রিপোর্ট, পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
তুষারপাতের পর বরফাচ্ছন্ন রাস্তাঘাট পরিষ্কারের কাজেরত শত শত স্বেচ্ছাসেবীর একজন হচ্ছেন রড আইল্যান্ডের টম কলুচি।
The snow gets moved a lot quicker and a lot easier than it used to do, so these big storms are
আগের তুলনায় এখন তুষার পরিষ্কার করার কাজ সহজ এবং দ্রুত। ফলে আমার বিশ্বাস, এখন আমাদের যেসব যন্ত্রপাতি রয়েছে তার মাধ্যমে বড় বড় ঝড় মোকাবেলাও আগের চেয়ে সহজ হওয়া উচিত। ওয়াশিংটনের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর জলবায়ু কর্মসূচির প্রধান হিগিন্স ঝড়ের কারণ সম্পর্কে ব্যাখ্যা দিতে তিনি বললেন, দক্ষিণের তাড়িত বায়ুর ফলে উপসাগরীয় উষ্ণ প্রবাহের গরম বাষ্প বাতাসে বাড়তি আর্দ্রতার সৃষ্টি করে, আর বছরের এই সময় তা আর্কটিকের শীতল বায়ুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এটি ঝড়ের সৃষ্টি করে, আর এই বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা।
You cannot link an individual extreme event such as a northeast snowstorm such as
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় তুষার ঝড়ের ন্যায় বিচ্ছিন্ন একটি ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে মেলানো যাবে না। জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক পরিবর্তনের তথ্য যাচাই করলে, অতীত রেকর্ড দেখলে তার ধারাবাহিকতা বোঝা যাবে, আর এ ধরনের তুষার ঝড় সত্যি বিচ্ছিন্ন ঘটনা।
So where we've looked forward decades and even out to a century and using those
কয়েক দশক আগে, এমনকি সখানেক বছর আগে জলবায়ুর রেকর্ড ঘাটলে দেখা যাবে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রবণতা অনেক আগে থেকেই, আর এটা নিশ্চিত জলবায়ু পরিবর্তনের এই ধারা মানুষের সৃষ্ট এবং তা ভবিষ্যতেও চলবে। হিগিন্স বললেন, জলবায়ু সংক্রান্ত বিশ্বের বড় বড় দুর্যোগসমূহ যেমন ইউরোপের উত্তপ্ত বায়ুপ্রবাহ, এশিয়ার চরম বৃষ্টিপাত, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম আমেরিকার ভয়াবহ খরা, এইসবের কারণ বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
So as a consequence we're seeing tremendous impacts, for example the ability to sustain water.
ফলশ্রুতিতে আমরা এর বিরূপ প্রভাব দেখছি। উদাহরণস্বরূপ, বিশ্বের পানি আধারসমূহতে যথেষ্ট পরিমাণ পানি নেই, পানযোগ্য পানিরও চরম সংকট। সামনের দিনগুলোতে খরা বাড়বে আর তাতে বাড়বে সংকটও। পোড়ানো কয়লা থেকে আমাদের ব্যবহৃত বিদ্যুৎ এবং গাড়ির পোড়া জ্বালানি থেকে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড। ওই গ্যাস আমাদের পৃথিবী গ্রহটিকে দূষিত করছে। হিগিন্স বললেন, প্রবল বৃষ্টিপাত, খরা বা উত্তপ্ত বায়ু প্রবাহের ন্যায় যে ভয়াবহ আবহাওয়াগত দুর্যোগ আমরা দেখছি তা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হবে।
এবারে রয়েছে যুব সংবাদ। প্রবাসী বাঙালি ইপ্সিতা মৈত্র মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে ব্রডকাস্টিং জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি তিনি ভয়েস অফ আমেরিকাতে ইন্টার্নশিপ করছেন। বিদেশি ছাত্রছাত্রীরা কিভাবে এদেশে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেসব বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ইপ্সিতা মৈত্র, আপনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন প্রায় 3 বছর, তো বিদেশি ছাত্রছাত্রীদের জন্য আমেরিকায় কোনো বিশেষ সুযোগ সুবিধা আছে কি?
অনেক সুযোগ সুবিধা আছে কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি, অনেক ছাত্র আসে ভিন্ন ভিন্ন দেশ থেকে, তো আমরা যখন আসি ওরা আমাদের পেপার ওয়ার্ক করে দেয়, আমাদের ভিসায় হেল্প করে, আমরা কোন ক্লাসেসে যাব, কতক্ষণ লাগবে, আমরা ইংরেজি ভাষা বলতে পারি কিনা, কত লেভেল অবধি বলতে পারি, আমাদের এক্সাম হয়, ওরা আমাদের অ্যাসিস্ট করে এভরি স্টেপে, যদি আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাই, যদি আমরা ইউনিভার্সিটিতে চাকরি করতে চাই, তো আমরা এভরি স্টেপে ওরা আমাদের হেল্প করার চেষ্টা করে।
তো আপনি বলছিলেন যে ইংরেজি ভাষা জানেন কি না সেটাও দেখে তারা, তো ইংরেজি ভাষা যদি কেউ না জানে সেই ক্ষেত্রে কি করে?
যারা না জানে ওরা ESL বলে একটা জিনিস হয়, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওই ক্লাসেস গুলো নেয়, ওইটার জন্য ক্রেডিট পায়, কিন্তু ওরা ইউনিভার্সিটির ছাত্র মানা যায় না, ওরা ওই ক্লাস নিতে থাকে, পুরোপুরিভাবে যখন ইংরেজিটা শিখে যায় তখন ওরা নিজের মেজরের জন্য পড়াশোনা এখন শুরু করতে পারে।
নতুন একটি দেশে অনেক কিছু মানিয়ে নিতে হয়, তো নতুন ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে যেমন আপনি এসেছেন, কোন জিনিস মানিয়ে নিতে খুব কষ্ট হয়েছে?
আমরা যখন বাড়িতে থাকি আমাদের সবসময় কেউ না কেউ থাকে, কেউ রান্না করে দেয়, কেউ পরিষ্কার করে দেয়, ওইটা অভ্যেস থাকে, দাদু থাকে, দিদা থাকে, মা বাবা থাকে, ইন্ডিপেন্ডেন্সটা খুব পরে আসে। তো যখন আমি এখানে এসেছিলাম নিজে পরিষ্কার করা, লন্ড্রি করা, রান্না করা, ওইটা এভরিডে একটা রুটিনের মতো করা খুব কঠিন লাগতো, কেন কি অভ্যেস নেই আমাদের, আমরা তো সবসময় কেউ না কেউ ছিল যারা আমাদের জন্য এগুলো সব করে দিত, তো এটা খুব কঠিন লেগেছিল।
অনেক সময় বলা হয়ে থাকে যে বিদেশি ছাত্রছাত্রীদের আমেরিকান ছেলেমেয়েদের সঙ্গে কোনো বন্ধুত্ব হয় না, তো আপনার অভিজ্ঞতা কি?
আমার তো অনেক বন্ধু হয়েছে এখন 2 বছর থেকে, আর আমার আমেরিকান ফ্রেন্ডসও আছে, কিন্তু অনেক টাইম যারা ইংরেজি বলতে পারে না, যেমনি আমার অনেক চাইনিজ ফ্রেন্ডস আছে যাদের ইংরেজি একটু উইক আছে, তো ওদের বন্ধু বন্ধু বানাতে কষ্ট হয়, তো ওরা নিজের মধ্যেই থাকে, নিজের একটা গ্রুপে থাকে, কেন কি ওই কমফর্ট হয়। আমার কষ্ট হয়নি বন্ধু বানাতে, আমি ইংরেজি ডিসেন্ট বলতে পারি, আর আমি তা ভেবে যাই না কি ও আমার সাথে কথা বলবে না, এই আমার সাথে কথা বলবে না। নিজের মধ্যে থাকলে তোমার কাছেও কেউ আসবে না, কিন্তু যদি তুমি যাও কথা বলার চেষ্টা করো ওরা কথা বলবে। আমরা যখন এই একটা গ্রুপে এসেছি মিশিগান স্টেট থেকে ইন্টার্নশিপ করতে, আমরা চারটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, দুটো স্টুডেন্টস খুব ভালো ইংরেজি বলতে পারে না, কিন্তু আমরা যে এখন এত ছোট গ্রুপে আছি আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। তো ওই থ্রু আমি ভয়েস অফ আমেরিকাতে এখন ইন্টার্নশিপ করছি।
কেমন লাগছে এখানে কাজ করতে?
এখনো খুব ভালো লাগছে, এডিটিং এর আমার এখনো এক্সপিরিয়েন্স খুব কম আছে, আর ওইটা অনেক করছি। কলেজে আমি অনেক ফিল্মিং করেছিলাম ক্যামেরার সাথে, কন্ট্রোল রুমে, অডিও লেভেলস, তো এডিটিং সবচেয়ে কম করেছিলাম। যেটা সবচেয়ে কম এক্সপিরিয়েন্স আছে ওইটা এখানে বেশি করছি।
আন্তর্জাতিক ছাত্রী হিসেবে যারা এই দেশে পড়াশোনা করতে আসতে চাইবে, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অনেকেই আমেরিকাতে পড়তে আসতে চান, তাদের জন্য আপনার উপদেশ কি হবে?
আমি ওদের খালি এটাই বলবো, পড়াশোনা খুব ইম্পর্টেন্ট হয়, কিন্তু ওরা যখন স্কুলে পড়ে ওরা অ্যাক্টিভিটিস কেও ইম্পর্টেন্স দেয়, কমিউনিটিজ এ ইনভলভ হয়, লেখাপড়ার বাইরে ওরা জিনিস করে, এখানে অ্যাডাপ্ট করতে ইজি হবে। ইউএসএ তে পড়াও ইম্পর্টেন্স দেয়, কিন্তু ওর ফিল্ড এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্স দেয়, তো যদি দুটো ব্যালেন্স হয়ে থাকবে ওদের এখানে অ্যাডজাস্ট করতে ইজি হবে। আর একটা জিনিস বলবো কি, যখন আসার সময় একটু বাড়ির কাজ শিখে নেওয়া উচিত, কেন কি এখানে এলে নালে খুব কষ্ট হয়, লাইক একটু রান্না, ভাত বানানো বা ডাল বানানো, একটু পরিষ্কার করা, কাপড় ধোয়া, যদি একটু শিখে না এখানে আসার পরে বেশি সুবিধা হবে।
ইপ্সিতা মৈত্র, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।
ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলে যে সংঘর্ষ চলছে যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক নিষ্পত্তি চাইছে, তবে তিনি আরও বলেন সীমান্ত অতিক্রম করে আসা রুশ ট্যাঙ্ক এবং যোদ্ধাদের ব্যাপারে তাঁর কথায় আমরা চোখ বন্ধ করে রাখতে পারি না। কলকাতায় ওয়াইফাই পরিষেবা সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন কলকাতা থেকে।
কলকাতা দেশের প্রথম ওয়াইফাই শহর হতে চলেছে। আজ কলকাতার পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার সূচনা করলেন। কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, দু মাসের মধ্যে শহরের সর্বত্রই এই পরিষেবা পাওয়া যাবে। প্রথম পর্যায়ে কলকাতার পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রফি আহমেদ কিদোয়াই রোড এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে। 216 জায়গায় 300 পোস্ট বসানো হয়েছে, রিলায়েন্স সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিষেবা আরো ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দালাই লামাকে একজন সংবেদনশীল মানুষ হিসেবেই তাঁর প্রশংসা করেছেন এবং এর ফলে নির্বাসিত এই তিব্বতি নেতার সঙ্গে আমেরিকার কোন রকম সম্পৃক্ততার বিরুদ্ধে চীনের প্রতিবাদকে কার্যত অগ্রাহ্যই করা হল। ওয়াশিংটনে বৃহস্পতিবার বার্ষিক জাতীয় প্রার্থনা প্রাতরাশের সময় দালাই লামা মিস্টার ওবামার সঙ্গে সরাসরি দেখা করেননি, তবে তারা পরস্পর থেকে অল্প দূরত্বে বসেছিলেন এবং পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দালাই লামাকে স্বাগত জানিয়ে বলেন যে তিনি হচ্ছেন সংবেদনশীলতার চর্চার প্রকৃষ্ট দৃষ্টান্ত এবং আমাদেরকে মুক্তির জন্য, মানুষের মর্যাদার জন্য অনুপ্রাণিত করেন। ওই বার্ষিক সমাবেশে বিশ্বের প্রায় 3600 রাজনৈতিক ও ধর্মীয় নেতা অংশ নিচ্ছেন। ক্যামেরুন বলছে যে নাইজেরিয়ায় বোকো হারামের জঙ্গিরা বুধবার ক্যামেরুনের একটি গ্রাম দখল করে নেওয়ার পর সেখানে তারা 91 জন অসামরিক লোককে হত্যা করেছে। প্রতিরক্ষামন্ত্রী এডগার অ্যালেন এনগো ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাকে বলেন যে সীমান্ত নগরী ফটোকলের আশপাশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ক্যামেরুনের 6 সৈন্য এবং চাঁদের 13 সৈন্য নিহত হয়েছে। আল কায়দার ইয়েমেন শাখা জানিয়েছে যে তাদের অন্যতম একজন শীর্ষ কমান্ডার হারিস আল নাধারি দেশের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। গত সপ্তাহে দক্ষিণের সাব্বা প্রদেশে গাড়ি করে যাওয়ার সঙ্গে সময় নামধারী এবং আরও 3 জঙ্গি নিহত হন।
এই ছিল আজকের ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.